জয় শ্রীরাধে। আজ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা যে এই চাতুর্মাস ব্রতকে উপলক্ষ রেখে এই শ্রী মহাভারত গ্রন্থ আস্বাদন করতে চলেছিলাম, তা দেখতে দেখতেই মানে অল্প সময়ের মধ্যেই আজ এক মাস হতে চলল। আমরা খুব সুন্দরভাবেই যৎকিঞ্চিত হরিকথা আমরা আস্বাদন করতে পেরেছি, তা দেখতে দেখতে কিভাবে যে এক মাস অতিবাহিত হলো তা কিন্তু আমরা ঠিক যথাযথভাবে বুঝতে পারি। তারই পরবর্তী অংশ আমরা আস্বাদন করতে চলেছি। আমরা গতদিন অতি পূর্ণমাখা নল দময়ন্তীর চরিত্র আস্বাদন করেছি। এবারে মহারাজ জনমেজয় জিজ্ঞাসা করলেন যে হে প্রভু, আমার পিতামহ অর্জুনের বিরহে আর অপর অপর পাণ্ডবগণ তারা কাম্যক বনে কিভাবে ছিলেন? বলছেন হে রাজন, তোমার পিতামহগণ অর্জুন যখন তপস্যা করতে চলে গেল তখন তারা একেবারে ভেঙে পড়েছিল, তারা কাতর হয়ে পড়েছিল, তারা একে অপরের মধ্যে সেই মহাপরাক্রমশালী ধনুর্ধারী অর্জুনের কথা একে অপরে বলত। একদিন তারা অর্জুনের বিষয় নিয়ে তারা বিষণ্ণ বদনে উপবিষ্ট হয়ে আলোচনা করছেন, ইতিমধ্যে মহা তেজর্ষি দেবর্ষি নারদ সেখানে আসলেন। বল দেবর্ষি নারদ কি যায়। সমস্ত ভ্রাতাগণ দ্রৌপদী সহ উঠে দাঁড়িয়ে তাদের মানে দেবর্ষি পাদকে ভেতরে নিয়ে আসলেন এবং পাদ্য অর্ঘ দিয়ে তাদের পূজন করলেন নারদকে। একে অপরের মধ্যে কুশল বার্তাদি জিজ্ঞাসা করার পরে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন যে আপনি তো ত্রিকালজ্ঞ, সব কিছুই জানেন, তা আমরা যদি এই পৃথিবী পর্যটন করতে চাই তাহলে কেমন হয়? বলছেন পৃথিবী পর্যটন মানেই হচ্ছে তীর্থ পর্যটন, সেটা খুবই উত্তম মহারাজ, এটা অনেক সুন্দর। তা আমি সে সম্বন্ধে একটি কথা বলতে চাই। বলছেন দেখো, তোমার পিতামহ ভীষ্মদেব তিনি একবার হরিদ্বারে একটি যজ্ঞ করলেন, সমস্ত সাধু মুনি ঋষি বৃন্দ সেখানে আসতেন, এসে তার আনন্দ উৎসাহ বর্ধন করতেন হরিদ্বারে, অতি সুন্দর। তা সেখানে একদিন পুলস্থ মুনি এলেন এবং ভীষ্ম তার সেবা পূজা করে প্রশ্ন করলেন যে আপনি আমাকে কিছু আদেশ করুন। তা পুলস্থ মুনি, তোমার পিতামহ ভীষ্মদেবকে যে কথা বলেছিল আমি সেই কথাই তোমাকে শ্রবণ করাচ্ছি। পুলস্থ মুনি বললেন হে ভীষ্মদেব, তীর্থ যে যে স্থানে বিদ্যমান সেখানে মহা মহা তেজর্ষি সাধু মুনি ঋষি বৃন্দেরা গমনাগমন করে থাকেন, সেই কারণে সেই স্থানের মহিমা যে কত বিশাল যা বর্ণনা করে বোঝানো যায় না। সেই তীর্থের মহিমার থেকে সেই তীর্থে যে সমস্ত সাধু মহাত্মাগণ আসেন তাদের প্রভাবেই সেই তীর্থের মহিমা আরো বেশি বর্ধন হয়ে যায়। তা তাদের মধ্যে মানে যত যত তীর্থ আছে এই মর্তে, তন্মধ্যে পুষ্কর হচ্ছে তীর্থদের রাজা। তা সেই পুষ্কর এমনই প্রসিদ্ধ যে সেখানে কোটি তীর্থ বিদ্যমান। এতদ ব্যতিরিক্ত আরো আরো যারা আছেন যেমন আদিত্য, বসু, রুদ্র, সাধ্য, মরুদগণ, গন্ধর্বগণ, অপ্সরা সেই সমস্ত তীর্থে নিত্য প্রতি গমনাগমন করেন এবং থাকেনও। আর বড় বড় দেবতা দৈত্য এবং ব্রহ্মর্ষিগণ তপস্যা করে ওইখান থেকেই সিদ্ধি লাভ করেন, পুষ্কর তীর্থ থেকে। এমনকি মানে সেখানে যদি কিছু করা হয় পিতৃপুরুষগণকে সন্তুষ্ট করার জন্য, তাহলে বলছেন 10 গুণ ফল লাভ হয়ে থাকে। আর সেই পুষ্করণ্য তীর্থে একজন ব্রাহ্মণ কেউ কেউ যদি ভোজন করায়, তাহলে সে কোটি ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হয় আর তার মনস্কামনা পূর্ণ হয়। আর যদি সমস্ত তীর্থ পর্যটন করতে হয়, তাহলে ঈর্ষা দ্বেষ এই যে ভাবনা, এই ভাবনাকে ত্যাগ করতে হবে। নিন্দা, তীর্থে এসে কে কি করছে না করছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা, এগুলো অনুচিত। তা এই পুষ্কর তীর্থই হচ্ছে শ্রেষ্ঠ। তা এই পুষ্করের কথা যখন আসলো, আমার ভাগবতের একটি প্রসঙ্গ মনে পড়ল, যা শ্রীধর স্বামীপাদ তিনি তার টিকার মধ্যে লিখেছেন। আমরা খুব সংক্ষেপে একটু সেটা শ্রবণ করব। একবার নারদের সঙ্গে এক মানবের দেখা হল। তা সেই মানব দেবর্ষিপাদকে জিজ্ঞাসা করছেন যে, দেবর্ষে, আপনি তো সব কিছু জানেন, এই মানে কম খাটুনির মধ্যে কোন ভগবানকে পাওয়া যাবে? বলছেন, দেখো, এই ব্রহ্মাজির পৃথক রূপে কোনো মন্দির এই পৃথিবীতে কোথাও নেই। এই পুষ্কর তীর্থেই একটা তার নিজস্ব মানে স্বতন্ত্র মন্দির আছে। আর মহাদেবের মানে ব্রহ্মাজির মূর্তি মানে ভোলেনাথের সঙ্গে পাওয়া যাবে, তিন দেবতার মধ্যে পাওয়া যাবে, কিন্তু পৃথক রূপে মন্দির সারা পৃথিবীতে কোথাও নেই, এই পুষ্করেই একটা আছে। তুমি ওই ব্রহ্মাজির উপাসনা করো, তাহলে উনি খুশি হবেন। তা সেই পুষ্কর তীর্থে ব্রহ্মাজির মন্দিরের সম্মুখে তিনি সেই মানব বসে এই আরম্ভ করলেন ব্রহ্মাজির উপাসনা। কয়েকদিনের মধ্যেই ব্রহ্মাজি 4 মাথা নিয়ে উপস্থিত হলেন। বলছেন, বৎস, কি বর চাও? তোমাকে আমি 3টি বর দিতে প্রস্তুত আছি। তা বলছেন, ঠিক আছে, তাই হোক। বলছেন, চাও? বলছেন, প্রথমে তো আমি সুন্দর একটা বাংলা চাই, মানে সাজানো গোছানো বাড়ি, সামনে পুকুর থাকবে, যেমন বাংলা বলা হয় সেই রকম একটা সুন্দর প্রাসাদ চাই। বললেন, তথা। আর বলছেন, আমার সুন্দর এক স্ত্রীর প্রয়োজন। বলছেন, তথা। বলছেন, আরেকটা? তা বলছেন, আরেকটা ভর হচ্ছে যে আমি যখন আবার বর চাইব না, আমাকে আবার 3টি বর দেবে না। ব্রহ্মাজি তখন বুড়ো মাথায় অত বুঝতে পারলো না, কিন্তু বুঝতে পারলো যে মানব বোধায় ঠিক সুবিধার না, 2টো বর নিল, আরেকটা বর বাকি আছে। তা বলছে, আবার যখন আমি বর চাইবো আপনার কাছে, তখন আবার 3টে বর পাবো। এবারে একদিন বর্ষা হয়েছে খুব ভয়ঙ্কর। বর্ষা হলে সে তো সেই প্রাসাদের রং উঠে চলে গেছে, আর সেই বর্ষায় ভিজে তার সর্দিও হয়েছে। এবারে সে বলে, ব্রহ্মাজি, ব্রহ্মাজি। ব্রহ্মাজি আসলেন, বলে, বলে, বৎস, বলো কি বলছ? তো বলছেন, আমার 3টি বর তো বাকি আছে। তো বলছেন, হ্যাঁ, নিয়ে ফেলো। তা বলছেন যে, প্রথমবার হচ্ছে আমার এই প্রাসাদের রং সব উঠে গেছে, এই রং আবার হয়ে যাক। বলছেন, তথা। বলছেন, আর আমার সর্দি হয়েছে, এ তার শরীর যাতে একেবারে ভালো হয়ে যায়। বলছেন, তথা। বলছেন, বৎস, আরেকটা বর। তো বলছেন, ওই যে আবার যখন বর চাইবো আবার 3টে। এবারে ব্রহ্মাজি তখন মাথা চুলকাচ্ছে, বলছেন, এ তো ভারী দুষ্ট লোক, একে বর দিয়েই তো আমি বিপদে পড়েছি, কি করা যাবে এখন? এখন তার যদি মানে মাথাও যদি ব্যথা করে, বলে ব্রহ্মাজি। তা ব্রহ্মাজি গিয়ে বলে, কি আবার 2টো বর চেয়ে নিয়ে বলে, আবার যখন চাইবো তখন আবার 3টে বর পাবো। এইবার ব্রহ্মাজি তো সৃষ্টি কার্য তো একবারে রসাতলে যেতে থাকলো, সে তো কিছু হলেই গায়ে যদি পিঁপড়ে ওঠে, বলে, ব্রহ্মাজি, পিঁপড়ে সরাও। দিয়ে সে বিষ্ণুর কাছে গেল। এবারে বিষ্ণুর কাছে যখন গিয়েছে, তা বিষ্ণু ভগবান বলছেন যে, দেখো, এই মর্তের লোক তারা এত স্বার্থবাদী, যদি পচা কলাগুলো ফেলে দেওয়ার দরকার ছিল, ওইটাকে আমানিয়া করে যদি ভোগ দিল, তাহলে জানবো ওতেও স্বার্থ আছে। তা তুমি না জেনে বর দিলে কেন? বলছেন, প্রভু, এই নাকে ধরছি, কানে ধরছি। বলছে, তুমি অনেকবারই নাকে আর কানে ধরো, সেই হিরণ্যকশিপুকে বর দিয়ে আমাকে বিপদে ফেলেছিল, আমাকে চিন্তা করে তাকে মারতে হলো না। বলছেন যে আর আমি বর দেবই না, এই আপনার চরণ স্পর্শ করে বলছি। সেই দুষ্ট তার গায়ে মাছি বসলো, বলে ব্রহ্মাজি আপনি প্রভু একটা কিছু করুন, আমি আপনার মানে চরণে এসেই শরণাপন্ন হলাম। বলছেন ঠিক আছে। তা বাগদেবী মানে মা সরস্বতীকে ডাকলেন, তো বললেন দেবী তুমি যাও ওই মানবের জিহায় গিয়ে বস, মানে তারা নিজস্ব শর্ত আর কাজ করবে না। এখন সরস্বতী দেবী তার জিহ্বের জিহার অগ্রভাগে গিয়ে আশ্রয় নিলেন। এবারে বলে ব্রহ্মাজি, ব্রহ্মাজি বলে হ্যাঁ বাবা বল, কি বলছিস বল, তিনটে বর তুই চাস তো একবারে নিয়ে নে। তো বলছেন হ্যাঁ আজ আমি তিনটে বর নিয়েই নেব। তো বলছেন কি তিনটে বর? তো বলছেন যে আমার প্রথমবার হচ্ছে আমার যত ধন সম্পত্তি বৈভব আছে এ সব বিনষ্ট হয়ে যাক। বললেন বাবা তথাস্তু, দুই হাত দিয়ে, এক হাত না দুই হাত দিয়ে বলছে। আরেকটা বর বলছেন আমার সব কিছু ছেড়ে আমি যাতে বনে যেতে পারি। বললেন তথাস্তু। আর ব্রহ্মাজি চিন্তা করছেন আবার যদি তিনটে চায়, কিন্তু সেখানে মা সরস্বতী ভর করেছে জিহার মধ্যে। তা বলছেন যে আরেকটা বর বাবা চেয়ে ফেলো। তা বলছেন আরেকটা বর হচ্ছে যে আমি সব ছেড়ে যাতে গোবিন্দ হতে পারি। বললেন তথাস্তু, বলে তাকে একেবারে সে মানে কৃষ্ণ ভক্ত করে দিয়ে, ব্রহ্মাজি তো একবারে কৃষ্ণের গুণগান করতে করতে তিনি তো ব্রহ্মলোকে চলে গেলেন। এই মানে শ্রীধর স্বামীপাদ এই লোকের ব্যক্তিরা কেমন যে স্বার্থপর, তার সেই কথা বলতে গিয়ে তিনি পুরাণ থেকে এই পুষ্করের ঘটনা উদ্ধৃতি করেছিলেন, সেটা আমরা একটু যৎকিঞ্চিত সংক্ষেপ আকারে শ্রবণ করলাম। আর পুলস্ত্য মুনি তিনি বলছেন হে ভীষ্মদেব এই এই হলো তীর্থের গুণ, বলে সেখান থেকে মানে মহর্ষি পুলস্ত্য তিনি অন্য কোথাও গমন করলেন। এবারে অপরদিকে দেবর্ষি নারদ তিনি যুধিষ্ঠিরকে বলছেন দেখো তোমার পিতামহ এই সমস্ত তীর্থাদি ভ্রমণ করেছিল, তা তুমি ঈর্ষা দেশ বা বিভিন্ন প্রকার তোমার সঙ্গে যে অন্যায় আচরণ হয়েছে সে সমস্ত ছেড়ে তুমি তীর্থ পর্যটন করো, এটাই তোমার ভালো হবে। তীর্থ পর্যটন করলে তোমার মন ভালো থাকবে এবং সব কিছুই ভালো থাকবে। দেখো সেই পুষ্কর তীর্থ এমনই যেমন সমস্ত দেবতাগণের মধ্যে বিষ্ণু সর্বশ্রেষ্ঠ, ঠিক সেই প্রকার সমস্ত তীর্থের মধ্যে এই পুষ্কর হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এইভাবে তিনি তীর্থাদির বর্ণনা করেছিলেন। অতএব হে রাজন, তীর্থরাজ প্রয়াগের মহিমাও বর্ণনা করলেন, যে তীর্থরাজ প্রয়াগ মানে এলাহাবাদে যে গঙ্গা যমুনা আর ভেতর থেকে যে সরস্বতীর মিলন হয়েছে, বলছেন সেটাও অতি উত্তম। বলছেন সেখানটায় এমনই শুধু মানবের অধিকার নয়, সেই প্রয়াগ তীর্থে সেখানে ব্রহ্মাদি দেবতা দিকপাল এবং দিকগণ লোকপাল সাধ্য পিতৃ সনত কুমার আদি পরম ঋষি এবং অঙ্গিরাদি তারা সকলেই সেই তীর্থে গমনাগমন করে থাকেন। সেটি প্রয়াগ ক্ষেত্রের আবার অগ্নির তিনটি কুণ্ড আছে, তার মধ্যে গঙ্গা প্রবাহিত হচ্ছে, অপরদিকে যমুনা, আর সরস্বতী তা প্রায়শই দেখা যায় না, এখন তো একেবারেই দেখা যায় না, কিন্তু কেউ যদি দেখে থাকেন তিনি পৃথিবীর সমস্ত বিদ্যাকে কণ্ঠে ধারণ করে নেবেন। আর বললেন এই প্রয়াগ পৃথিবীর জনেন্দ্রিয়, আর এই প্রয়াগের যে কি মহিমা, কেউ যদি সেখানে বসে মানে এক ফেরা এক গ্রন্থি হরিনাম করে বা হরিনাম সংকীর্তন করে তাহলে সে কোটি কোটি নাম সংকীর্তনের ফল প্রাপ্ত হয়, কেউ যদি সেখানে অল্প দান করে সেটা কোটি কোটি গুণ বর্ধিত হয়ে থাকে। অতএব তোমরাও মানে যে সমস্ত রাসু ও যজ্ঞাদিকে শ্রেষ্ঠ বলে মনে করো সেই প্রয়াগ তীর্থে গিয়ে যদি যৎকিঞ্চিত ব্রাহ্মণ সেবা সাধু সেবা সেখানে বসে যদি শ্রী রাধা গোবিন্দের নাম যদি কেউ করে তাহলে তা মানে কোটি কোটি গুণ মানে ফলে পরিণত হয়। সেটি মানে এই যে স্থানটি দেবতাদের মানে যজ্ঞভূমি, দেবতারাই সেই সত্যযুগ থেকে তারাই এই স্থানের মহিমাকে বিশদরূপে মানে প্রচার প্রসার করেছেন। আর বলছেন যে সর্বমোট 60,10,000 তীর্থের সান্নিধ্যে থাকে এই প্রয়াগরাজ, 60,10,000 তীর্থের সান্নিধ্যে থাকেন। আর এই যে কনখল, এই কনখলের মহিমাও বড় বিশাল। এই কনখল আবার তার মহিমাও মানে বিস্তারিত, এখানে সনত কুমার ঋষি আদি প্রায়শই মানে সবসময়ের জন্যই বিদ্যমান, হয়তো সকলে দেখতে পান না, কিন্তু সর্বদাই হরিদ্বারের যে কনখল, যেখানে এখনো পর্যন্ত আরতি হলে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে থাকে। আর যে ব্যক্তি বহু পাপ করে সে যদি একবার গঙ্গার জলে স্নান করে তাহলে তার সর্ব পাপ থেকে সে মুক্তি পেয়ে থাকে। এই এই যে সমস্ত তীর্থের কথা বলা হচ্ছে এগুলো সত্য, ত্রেতা দ্বাপর পর্যন্ত তাদের মহিমা ছিল একবারে সাংঘাতিকভাবে, কিন্তু এই কলিযুগে কলির প্রভাবের কারণে সমস্ত তীর্থের মহিমা যৎকিঞ্চিত হ্রাস হলেও এই পুষ্কর বা এই গঙ্গা সর্বোপরি, তাদের মহিমা হ্রাস করার মতো শক্তি এই কলির নেই। অতএব সমস্ত দিক থেকে এই স্থান পবিত্র। কেউ যদি মানে গঙ্গা নাম উচ্চারণ মাত্র করেন তার সমস্ত পাপ ধুয়ে যায়, দর্শন মাত্রে কল্যাণ হয়ে থাকে, আর স্নান ও পানে তার সাত পুরুষ পর্যন্ত ঊর্ধ্বগতি লাভ করে। আর মানুষের অস্থি যতক্ষণ পর্যন্ত ওই গঙ্গার জলে থাকে ততক্ষণ পর্যন্ত তার পূর্বপুরুষগণ সেই স্বর্গে ইন্দ্রের সঙ্গে আনন্দ করে থাকে, এমন মহিমা। এইভাবে একমাত্র গঙ্গাই হচ্ছে এই কলিযুগের মানে শ্রেষ্ঠ, আর গঙ্গাত্রী হবে, গঙ্গার যে তীর সেটাই হবে সিদ্ধক্ষেত্র। দেখুন, যেখানে যেখানে যারা সিদ্ধি লাভ করেছে সেই গঙ্গার তীরকেই অবলম্বন করে। সংবাদ হলো, এই ভাগবত হবে সংবাদটা হলো কোথায়, আমাদের এই বৃন্দাবনে, মানে যেটাকে এই পাশেই যেটা যেখানে রথ যায় ওই জায়গাটার নাম কি, হ্যাঁ হ্যাঁ, জ্ঞানগুদ্দুড়িতে এই সংবাদ হলো, আর সেটাই সেই পাঠ হচ্ছে গিয়ে হরিদ্বারের তীরে, গঙ্গার তীরে। তাই এই যে গঙ্গা তীর তার সিদ্ধক্ষেত্র বলা হয়েছে। ভীষ্ম এই কথা শুনে সমস্ত সৎ পুরুষ এবং মিত্র শিষ্য ব্রাহ্মণ সকলকে নিয়ে সেই মহিমা শুনে তারাও পর্যটন করেছিলেন এই পৃথিবীর সমস্ত তীর্থক্ষেত্রে। তা হে ধর্মরাজ, ভীষ্ম পিতামহকে এই কথা বলে পুলস্ত মুনি তিনি অন্তরিত হয়েছিলেন। বল পুলস্ত মুনি কি জয়। তা তোমরাও এই মানে এক জায়গায় না থেকে সমস্ত ঋষিদের নিয়ে তুমি তীর্থে তীর্থে যাও, আর দেখবে আমিও তোমাদের সঙ্গে যাব সময় মতন, নারদ বলছেন। আর দেখবে এক তেয়র্ষি লোমশ মুনি তিনি আসবেন, তিনিও তোমাদের সঙ্গে যাবে। তা তোমাদের সঙ্গে অনেক মুনি ঋষি একত্রিত হয়ে যাবে, তা তোমরা তার জন্য প্রস্তুতি নাও। এই বলে দেবর্ষি নারদ অন্তর্ধান হলেন। বল দেবর্ষি নারদ কি জয়। এবারে ধর্মাত্মা যুধিষ্ঠির তিনি এই তীর্থ পর্যটন সম্পর্কে আলোচনা করছেন। তিনি ধম্মের কাছে গেলেন এবং ধম্ম তিনিও মানে ত্রিকালদর্শী মুনি, তিনি বলছেন যে দেখুন, এই যে আপনারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন এ তো অতি উত্তম, আপনি এই সমস্ত যুদ্ধ বা আপনাকে যে অসম্মানজনক কথাবার্তা বলেছে আপনি এসব চিন্তা ছাড়ুন। দেখুন, এই আপনার তৃতীয় ভ্রাতা অর্জুন সে হচ্ছে নরঋষি, আর যে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। তাই এতে হে যুধিষ্ঠির তোমার কোনো চিন্তার প্রয়োজন নেই, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তীর্থ পর্যটন করে শক্তি সঞ্চয় করো, সাধুদের কৃপা লাভ করো, এবং তোমার হারিয়ে যাওয়া যে শক্তি, যে মনের গতি, তাকে তুমি পুনরায় জাগ্রত করো, এতেই তোমার মঙ্গল হবে। এই বলে তিনি বিভিন্ন দিকে যে সমস্ত তীর্থ আছে সেই সমস্ত তীর্থের কথা বলছেন। ধম্ম বলছেন, ঋষি ধম্ম, যে দেখো তোমরা যদি এই সমস্ত তীর্থের মহিমা শ্রবণ করো এবং সেই সেই স্থানে গমন করো, তাহলে তোমাদের এই যে বিষণ্ণ বদন, বিষণ্ণতা ভাব, তা দূরীভূত হবে। এবং আমি আমার জ্ঞানত যে সমস্ত জায়গায় আমি গিয়েছি বা জানি সেই সেই তীর্থের মানে পরম পবিত্র পুণ্যপ্রদ রমণীয় যেমন গোমতী নদীর তীরে অবস্থিত, এ হলো দেবতাদের যজ্ঞভূমি এবং বড় বড় দেবর্ষি সেখানে গমনাগমন করে থাকেন। আর গয়ার সম্পর্কে প্রাজ্ঞ ব্যক্তিরা বলে থাকেন যে মানুষের বহু পুত্র হলে ভালো, কারণ তার মধ্যে একজনও যদি গয়ায় গিয়ে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে মানে পিণ্ড দান করেন তাহলে তারা যতই নিচু গতি হোক না কেন তারা ঊর্ধ্বগতি মানে স্বর্গাদি লোক প্রাপ্ত হয়ে থাকে। তা সেখানে যদি কারো উদ্দেশ্যে পূর্বপুরুষের উদ্দেশ্যে নীল বৃষ যদি উৎসর্গ করা হয় তাহলেও তার পূর্বতন এবং অধস্তন দশ পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে থাকে। এবং সেই গয়াক্ষেত্রে যে ফল্গু নদী প্রবাহিতা সে গয়াশীর নামক তীর্থস্থান আছে তার পাশে এবং অক্ষয় বট নামক মহাবটবৃক্ষ আছে, সেই পাতাগুলোও আবার অলৌকিক, যারা গিয়েছেন অবশ্যই দেখে থাকবেন। আর সেই স্থানে পিণ্ডদান করলে অক্ষয় ফল লাভ হয়ে থাকে। আর বিশ্বামিত্রের তপস্যার স্থান হচ্ছে কৌশকী নদী, সেখানে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। তিনি তো ক্ষত্রিয় কিন্তু তপস্যা বলে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, তাও পূর্ব দিকেই, মানে সব পূর্ব দিকের কথাই বলছেন। আর পুণ্যশলীলা ভাগীরথীর বিশাল ধারাও সেই পূর্ব দিকেই প্রবাহিত হয়ে চলেছে। তার তীরে রাজা ভগীরথ অনেক বড় বড় যজ্ঞ করেছিলেন, গঙ্গা ও যমুনার জগৎ বিখ্যাত সঙ্গম সেই প্রয়াগ। আর যা পরম পবিত্র এবং পুণ্য স্থান, আর বড় বড় মুনি ঋষিরা সেখানে নিত্যই বাস করে থাকেন। আর সর্বাত্মা ব্রহ্মা এক স্থানে অনেক যাগযজ্ঞও করেছিলেন, তার তাই এর নাম প্রয়াগ। অগস্ত্য মুনির সুন্দর আশ্রম, বড় বড় তপস্বী তপস্বীগণ সেখানে পরিপূর্ণরূপে সেই পূর্ব দিকেই বিদ্যমান। আর সেই কালঞ্জর পর্বত, যে কালঞ্জর পর্বত আমরা ভাগবতে দেখেছি যেখানে মহারাজ ভরত মৃগ শরীর প্রাপ্ত হয়ে যে কালঞ্জর পর্বতে শরীর ত্যাগ করেছিলেন, সেই কালঞ্জর পর্বত সেই পূর্ব দিকে। তার উপরে আবার হিরণ্যবিন্দু নামক এক অতি অপূর্ব আশ্রম আছে। অগস্ত্য পর্বত অত্যন্ত রমণীয় তার পাশে, আর পবিত্র এবং কল্যাণ সাধনের উপযুক্ত স্থান এগুলি। তাই পরশুরামের তপস্যা ক্ষেত্র হচ্ছে মহেন্দ্র পর্বত, আর সেখানে ব্রহ্মাও যজ্ঞ করেছিলেন, তাও ওইদিকেই মানে সেই পূর্ব দিকে। সেখানে বাহুদা এবং নন্দা নামক মহাপূর্ণা নদী বিদ্যমান। আর কি বলছেন, দক্ষিণ দিকের বর্ণনা করছেন। দক্ষিণ দিকে আমাদের ভারতবর্ষের দক্ষিণ দিকে হচ্ছে গোদাবরী নামে পবিত্র নদী প্রবাহিত। সেই নদীর জল মঙ্গলময় এবং তপস্বীগণ দ্বারা পূজিত, সেই জলের এমনই মহিমা। এর তীরে বড় বড় মুনি ঋষিদের আশ্রম এবং বেনা ও ভগীরথী নদীর জল অত্যন্ত পবিত্র। সেই দিকেই রাজা নৃগের, যে নৃগ রাজা সমস্ত ব্রাহ্মণগণকে মানে কোটি কোটি অগণিত ধেনু দান করেছিলেন, সেই নৃগের পয়ষ্ণী নদীও সেখানে। বলছেন এই পয়ষ্ণী নদী কোনোভাবেই যদি শরীরে স্পর্শ করে তাহলে সারা জীবনের পাপ তার তৎক্ষণাৎ ধুয়ে নিঃশেষ হয়ে যাবে, শুধু স্পর্শ মাত্র। তাহলে স্নান করলে কি হবে? আর নদীকে আর পয়ষ্ণী সব থেকে সেখানকার পবিত্র এবং সবচেয়ে বৃহৎ নদী। আর এ হলো আমার অভিমত। আর দ্রাবিড় দেশের অন্তর্গত পাণ্ডতীর্থে অগস্ত্য তীর্থ, বরুণ তীর্থ এবং কুমারী তীর্থ অবস্থিত। তাম্রপর্ণী নদী, গোকর্ণ আশ্রম, আগস্ত্য আশ্রমও সেখানে পুণ্যপ্রদ ও পরম রমণীয়, খুব সুন্দর দেখতে। আর সৌরাষ্ট্র দেশে অত্যন্ত মহিমাময় আশ্রম, দেবমন্দির, নদী এবং অতি সুন্দর সুন্দর মানে অমৃততুল্য জল সরোবর বিদ্যমান। আর সৌরাষ্ট্র দেশে সেখানে মানে প্রভাস তীর্থ বিদ্যমান এবং সেই প্রভাস তীর্থ জগৎ বিখ্যাত। পিণ্ডারক তীর্থ এবং উজ্জয়ন্ত পর্বত সেখানে। আর সেই পুরাণ পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই সৌরাষ্ট্র দেশেই মানে সমুদ্র গর্ভ মধ্যে দ্বারকা নামক এক অতি সুন্দর ধাম নির্মাণ করেছেন। তিনি সনাতন ধর্মের মূর্তিমান স্বরূপ এবং বেদজ্ঞ, ব্রহ্মজ্ঞ এবং মহাত্মাগণ শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই প্রকার কথা বলে থাকেন। সেই কমলনেত্র ভগবান শ্রীকৃষ্ণ পবিত্রদের মধ্যে পবিত্র, পুণ্যের মধ্যে পুণ্য, মঙ্গলের মধ্যে মহামঙ্গল এবং দেবতাদের মধ্যে তিনি পরম দেবতা। দ্বারকার কথা বর্ণনা করতে করতে কৃষ্ণ কথাও বলছেন। আর খর, অক্ষর এবং পুরুষোত্তম তিনিই সব, এই জগতের সৃষ্টি স্থিতি বিনাশ তিনিই হচ্ছেন তার কারণ। তাই তার স্বরূপ অচিন্ত্য এবং অনির্বচনীয়, সেই প্রভুই দ্বারকাতে বাস করেন। পশ্চিম দিকে আনর্ত দেশের বহু মানে আরো আরো যে সমস্ত পবিত্র পুণ্য নদ দেব মন্দির এবং বহু বহু তীর্থ আছে। এখানেই পুণ্যসলিলা নদী নর্মদা প্রবাহিতা, এই নর্মদাও তারও মহিমা কম নয়। সে অতি দ্রুত গতিতে পশ্চিম দিকে মানে দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়ে সে পশ্চিম দিকে চলে যাচ্ছে। আর তার তীরে বড় বড় সুন্দর বৃক্ষ উপবন ও খুব ঘন বন জঙ্গলাদি বিদ্যমান। তিন লোকের পবিত্র তীর্থ দেব মন্দির নদী বন পর্বত এবং ব্রহ্মাদি দেবতা ঋষি মহর্ষি সিদ্ধ চারণগণ সেখানে গমনাগমন করেন, প্রত্যহ আসেন। আর নর্মদার তীরেই বিশ্রবা মুনির আশ্রম, সেখানে কুবেরের জন্ম হয়েছিল। আর বৈদুর্য শিখর পর্বত ও নর্মদা তীরে বিদ্যমান। এইগুলি মানে কেতুমালা মেধা নদী এবং গঙ্গাদার এই তিন তীর্থ অবস্থিত। আর সৈন্ধবারণ্য নামক পবিত্র অরণ্যে অনেক তপস্বীগণ তারা বাস করেন, সেখানে তারা প্রায় সবসময় থাকেন। আর চাতুর্মাস্য ব্রতকাল আরম্ভ হলে সেখানে আরো আরো মহাত্মাগণ এসে সেই চাতুর্মাস্য ব্রত উদযাপন করে থাকেন। আর এইভাবে তিনি সেই পুষ্কর তীর্থে যাওয়ার অভিলাষ করেন। কেউ যদি মনে মনে যদি পুষ্কর তীর্থে যাওয়ার অভিলাষ করেন, তার সমস্ত পাপ নাশ হয় এবং অন্তকালে সে স্বর্গপ্রাপ্ত হয়। আর এবারে উত্তর দিকের কথা বলছেন। উত্তর দিকে পবিত্র সরস্বতী নদীর তীরে বহু তীর্থ আছে। এই উত্তর দিকে এই যমুনা নদীর উৎপত্তি স্থল, মানে সব উত্তরাখণ্ডের কথা বলছেন। আর প্রক্ষ অবতরণ নামের মঙ্গলময় তীর্থে যজ্ঞ করে যদি সরস্বতী নদীতে অবভৃত মানে অন্তিম স্নান করে তাহলে তার স্বর্গলাভ হয়। অগ্নিশির তীর্থ সেখানেই বিদ্যমান। সরস্বতী নদীর তীরে বালকিল্য ঋষিরা যজ্ঞ করেছিলেন। এই সরস্বতী নদীর তীরেই ভগবান বেদব্যাস ব্যাসের আশ্রম ছিল এবং সেখানেই তিনি শ্রীমৎ ভাগবত রচনা করেন এবং এই মহাভারত গণেশজি সেই সরস্বতী নদীর পাশেই লিপিবদ্ধ করেছিলেন। সদ্ব্যক্তিরা তার মহিমা বর্ণন করেন। দৃশদবতী নদী নগ্রোধ এবং পাঞ্চাল্য দাল্ভ ঘোষ এবং দাল্ভ নামক আশ্রমও ওই সেখানেই। আর উত্তরের পর্বতগুলির মধ্যে গঙ্গা চতুর্দিকে বিভিন্ন শাখায় প্রবাহিত হয়ে চলেছে। সেই স্থানটিকে বলা হয় গঙ্গা দুয়ার। সেখানে অনেক স্বনামধন্য ব্রহ্মর্ষিগণ বাস করে থাকেন। আর এই কনখল সনৎকুমারের নিবাসের স্থান, সেখানেই তিনি থাকেন। এবং ভৃগুমুনির তপস্যার স্থান হচ্ছে ভৃগুতুণ্ড মহাপর্বত, সেখানেই অবস্থিত। আর ভগবান নারায়ণ সর্বজ্ঞ সর্বব্যাপক সর্বশক্তিমান এবং পুরুষোত্তম, তার কীর্তি সর্বদা মঙ্গলময়। এবং বদ্রিকাশ্রমের কাছে তার বিশালা নামক যে নগরী, যাকে বদ্রী বিশাল বদ্রীনারায়ণ বদ্রীনাথ ইত্যাদি রূপে প্রসিদ্ধ, এই নগরী তিন লোকে পরম পবিত্র ও প্রসিদ্ধ। এই বদ্রিকাশ্রমের কাছে পূর্বে ঠান্ডা ও গরম জলের গঙ্গাধারা প্রবাহিত ছিল, অদ্যাপিও তা বিদ্যমান। সেখানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু প্রভুর কি ইচ্ছা সেখানে তপ্ত কুণ্ড মানে গরম কুণ্ড আছে। আর সেখানে বালিগুলো কি মানে স্বর্ণবালি একেবারে ঝলমল করত। শুধু স্বর্ণই নয়, এখনো যে সমস্ত বৈজ্ঞানিকগণ আছেন তারা সেখান থেকে স্বর্ণ সংগ্রহ করেন। আর বড় বড় ঋষি মুনি দেব দেবী ভগবান নারায়ণকে প্রণাম করতে সেই বদ্রী বিশালে বা বদ্রীনারায়ণে গমনাগমন করেন। স্বয়ং পরমাত্মার নিবাসস্থল হওয়ায় সেই তীর্থ জগতের সমস্ত তীর্থের থেকে শ্রেষ্ঠ বলে শাস্ত্রে ঘোষিত হয়েছে। আর সেখানে তপবান পরম ব্রহ্মস্বরূপ, কারণ দেবাদিদেব নিখিল লোক মহেশ্বর পরমেশ্বর স্বয়ং সেই বদ্রিকা আশ্রমে বাস করেন প্রভুর নিত্য দর্শনের জন্য। সেই স্থান বিশাল এবং সেখানে যে সমস্ত ছিদ্র যোগীগণ তপস্বীগণ দেবর্ষিগণ প্রায়শই বসবাস করে থাকেন। সেই বদ্রীনাথ তীর্থ সমস্ত তীর্থের উপরে। আর পুরোহিত ধৌম্য যখন পাণ্ডবদের সঙ্গে এই সমস্ত আলোচনা করছিলেন, দেখতে দেখতে সেখানে লোমশ মুনি আগমন করলেন, বললেন লোমশ মুনি কি জয়। তাহলে ভ্রাতাদের মধ্যে তীর্থ ভ্রমণের কথা আলোচনা হচ্ছিল, তৎক্ষণাৎ নারদ আসলেন, নারদ এবার তিনি অগস্ত ঋষি যে কথা হরিদ্বারে মানে পিতামহ ভীষ্মদেবকে বলেছিলেন সে কথা শ্রবণ করালেন, একে একে চলে যাচ্ছেন। আবার এই পাণ্ডবদের প্রতি কেমন কৃপা, সেই স্বর্গ ভ্রমণ করতে করতে সেখানে অর্জুন এবং দেবরাজ ইন্দ্র লোমশ মুনিকে পাঠিয়েছিলেন এই মর্তে কাম্যক বনে, তাই সেখানে এসে তিনি আসলেন। এবারে মহর্ষি লোমশ মুনি যে আসবেন তা তো পূর্বের থেকেই সূচনা দিয়েছিলেন দেবর্ষিপাদ, তাই তারা মানে সুন্দরভাবে তাকে পূজনাদি করলেন, তারপরে অল্প প্রসাদ পাওয়ালেন, বিশ্রামান্তে জিজ্ঞাসা করলেন যে হে মুনিবর, আপনার এখানে আসার আগমন জানতে পারি কি? অত্যন্ত খুশি হয়ে এবং আনন্দিত হয়ে বললেন, হে পাণ্ডুনন্দন, আমি স্বচ্ছন্দে সর্বত্র গমনাগমন করতে পারি। তা আমি এই অল্প কয়েকদিন আগেই স্বর্গে গিয়েছিলাম, তা সেখানে দেখলাম দেবরাজ ইন্দ্রের একই আসনে তোমার তৃতীয় ভ্রাতা মহাধনুর্ধারী অর্জুন সেখানে বিদ্যমান ছিল। আমি দেখে তো একেবারে হকচকিত হতভম্ব হয়ে গেলাম। আমার মনের খবর দেবরাজ ইন্দ্র তিনি জানতে পেরে বললেন যে আপনি চিন্তা করবেন না, এই নর সে সাধারণ নয়, সে নর ঋষি। তা সেই অর্জুন তোমাদের আজ্ঞায় সে তপস্যা করতে গিয়েছিল, তপস্যায় তিনি সিদ্ধি লাভ করে মহাদেবকে দর্শন পেয়েছেন, আর সেই পঞ্চদেবতা তারা মানে এই যম কুবের বরুণ ইন্দ্র ইত্যাদি অগ্নি সূর্যদেব তারা যে তাকে যে সমস্ত অলৌকিক অস্ত্রশস্ত্র প্রদান করেছেন সে সমস্ত কথা নিবেদন করলেন। আর তিনি বলছেন যে সে অর্জুন কি করেছে, মানে দেবরাজ ইন্দ্রের থেকে যে যে অস্ত্র প্রাপ্ত হওয়ার ছিল তা সব কিছুই প্রাপ্ত হয়ে গেছে, আর ভোলেনাথের থেকে পূর্বেই তিনি কৃপা লাভ করে তার থেকে সেই মহা শক্তিশালী যে অস্ত্র পাশুপথ নামক যে অস্ত্র তাও তিনি অনায়াসে প্রাপ্ত হয়েছেন, আর দেবরাজ ইন্দ্র আদির থেকে তিনি যে যে অস্ত্র প্রাপ্ত হয়েছেন তার মহিমা শোনো, যদি অজান্তে কোনো দুর্বল নির্বল বা শক্তিহীন ব্যক্তির যদি মৃত্যু হয় বা কোনো সৎ ব্যক্তির যদি মৃত্যু হয় তা অর্জুন তাকে পুনরায় জীবিত করার মতন সেই মন্ত্রও প্রাপ্ত হয়েছেন। এবং অর্জুন সেই সমস্ত বাণ নিক্ষেপ করে সমস্ত বনকে যদি জ্বালিয়ে দেন মানে নষ্ট হয়ে গেছে, তিনি আবার ইচ্ছা করলে পুনরায় সেই বনকে পুনর্জীবিত করে দিতে পারেন, এমন শক্তি সে সঞ্চার করেছে। এখন সে দেবরাজ ইন্দ্রের সেখানেই আছে, সেই সমস্ত অস্ত্র তার প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু সেখানে বিশ্বাবসুর পুত্র মানে গন্ধর্ব তারা গন্ধর্ব বিশ্বাবসুর পুত্র চিত্রসেনের থেকে তিনি মানে তিনটি অতি সুন্দর মানে শিল্পবিদ্যা অধ্যয়ন করেছেন, যেমন সাম গান মানে গান সামবেদের গান আর নৃত্য আর সেই সঙ্গে গীত বাদ্যাদি তিনি পারদর্শিতা লাভ করেছেন। তিনি সমস্ত অস্ত্রবিদ্যায় নিপুণ হয়েছে, এখন সে অপেক্ষা করছে সেই নিবাত কবচ নামক এক অসুর যাকে অর্জুন ছাড়া আর কেউ বধ করতে পারবে না, ত্রিলোকের মধ্যে স্বর্গ মর্ত পাতালের মধ্যে তাকে কেউ বধ করার মতন তার যোগ্য কেউ নেই, তাই সেই নিবাত কবচ নামক অসুরকে বধ করার পর যা অত্যাধিক কঠিন কাজ যা মহা মহা দেবতাগণও পেরে ওঠেননি, সেই নিবাত কবচ নামক অসুরকে নিধন করার পরে যথাসময়ে তিনি আসবেন। আর তুমি যে সর্বদাই সেই কর্ণের কথা চিন্তা করছ, সেই কর্ণ তাকে কি করতে পারে? কর্ণ মানে অর্জুনের ষোলো আনার এক আনাও কর্ণ নয়, অতএব তুমি এই সমস্ত চিন্তা ছাড়ো। আর দেবরাজ ইন্দ্র আমাকে বলেছেন যে আপনি তীর্থ পর্যটন করুন, তাহলে আপনি শক্তি সঞ্চার করতে পারবেন আর তাদের কৃপায় আপনি পুনরায় মানে তেজস্বী হয়ে উঠবেন, এতে আপনার কোনো সন্দেহ নেই। আর হে যুধিষ্ঠির, তারপরে ইন্দ্র যখন আমাকে এই সমস্ত কথা বলল তখন অর্জুন আমাকে এক পাশে নিয়ে গিয়ে বললেন, হে তপোধন, আপনি ধর্মজ্ঞ তপস্বী, অতএব আপনাকে কি বলতে হবে না হবে আমি বলাটা মানে আপনাকে অপমান করা, তাই আপনি আমাদের ভ্রাতাদের মানে যে সমস্ত উপদেশ তাদের হিতকারী হবে সেই সমস্ত উপদেশই আপনি প্রদান করবেন, আর আমার কথা নিবেদন করবেন যে আমিও তাদের জন্য বড়ই চিন্তাযুক্ত হয়ে যাই, তা আপনি গিয়ে আমার দণ্ডবত প্রণাম জানাবেন, আর আপনি বলবেন তারা যেন তীর্থযাত্রা করে। সেই দেবরাজ ইন্দ্রেরও এই অভিপ্রায়। এবারে কি হলো, তিনি খুব সন্তুষ্ট হলেন। ধর্মরাজ যুধিষ্ঠির, আহা দেখো ইন্দ্রের আমার প্রতি কেমন কৃপা, তাহলে তো আমাকে যেতেই হয়, আমি যাব। আমি তার যে কৃপার পাত্র এবং এই ত্রিজগতে আমাকে যে কেউ কিছু করতে পারবে না, এটা আমি একেবারে নিঃসন্দেহ হয়ে গেলাম। তখন লোমশ মুনি বলছেন যে আমিও আপনাদের সঙ্গে মানে তীর্থযাত্রায় যাব। আমি দুবার এই পৃথিবী পর্যটন করেছি, এবার আপনাদের সঙ্গে গেলে আমার তৃতীয়বার হবে, তা আমিও আপনাদের সঙ্গে যাব। কারণ আপনারা পরম ধার্মিক, স্বভাবতই ধার্মিক, ধর্মজ্ঞ এবং সত্যনিষ্ঠ, তাই তীর্থযাত্রার প্রভাবে তুমি সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করবে, আমিও তোমাদের সঙ্গে যাব। এবারে মহারাজ যুধিষ্ঠিরের আনন্দের আর সীমা থাকলো না। তিনি বললেন, অহৌভাগ্য আমি যে আপনার মতন মহাত্মার সঙ্গে যেতে পারবো। যুধিষ্ঠির বললেন, মহর্ষি আমি আপনার কথায় অত্যন্ত খুশি এবং সুখী হলাম, আপনাকে কি বলবো এবং কি যে না বলবো আমি তা ভেবেই পাচ্ছি না। তা দেবরাজ ইন্দ্র যাকে স্মরণ করেছেন সে যে স্বাভাবিক ভাগ্যবান এটা আমি বুঝতে পারছি। তারপরে তিনি ঋষি ধৌম্যের কাছে গেলেন, গিয়ে আলোচনা করলেন। ধৌম্যও তিনিও বললেন, আমিও তো সঙ্গে আছি, অতএব তীর্থযাত্রা যাওয়ার জন্য স্থির করলেন। তিন দিন চলে গেল এই কাম্যবনে এই বিষয়টি মানে স্থাপনা এবং তার গোছানোর জন্য। এবারে কি হলো, তিন রাত কাম্যবনে যাওয়ার পর যুধিষ্ঠির যখন তীর্থ ভ্রমণে বেরোনোর জন্য প্রস্তুতি নিয়েছেন, সে সময় মানে বনবাসী সমস্ত ব্রাহ্মণগণ, ঋষিবৃন্দগণ এবং অনেক তেজস্বী মহাত্মাগণ তারা এসে বলছেন যে মহারাজ আপনি একলা যেতে পারবেন না, আমরাও যাব। কারণ আমাদের দ্বারা, আমাদের সকলের দ্বারা এই তীর্থ দর্শন করা মানে সম্ভবপর নয়। কারণ সেই সমস্ত তীর্থ হচ্ছে মানে বড়ই জঙ্গলাকীর্ণ পরিবেশ এবং হিংস্র জন্তু জানোয়ারের ভয় আছে সেখানে। মানুষ প্রায়শই, বেশিরভাগ মানবই প্রায় তীর্থযাত্রায় যেতে চায় না বা যা বিশাল কষ্টসাধ্য। কিন্তু আপনারা থাকতে আমাদের সে সমস্ত চিন্তা নেই, আমরাও যাব। এবারে যাওয়ার জন্য যখন সকলে একত্রিত হয়েছেন, এবারে একত্রিত যখন হয়েছেন, যুধিষ্ঠির মহারাজ সেই সমস্ত মহান মহান ব্যক্তিদের দর্শন করে তিনি নিজের থেকেই মানে আনন্দরূপ অশ্রু বিসর্জন করছেন আর চিন্তা করছেন, আহা দেখো এই মহাত্মাগণ, এই সাধুগণ, তাদের আমার প্রতি কেমন কৃপা, আমি যে আজ বনবাসী আমাকে কেউ তারা অনুভব করতে দিতে চান না। দেখতে দেখতে দেবর্ষি নারদ সেই বীণাযন্ত্র বাদন করতে করতে, নারায়ণ নারায়ণ করতে করতে বললেন, আমিও চললাম তীর্থযাত্রায়। আবার সেখানে শুধু তাই নয়, দেখতে দেখতে ভগবান বেদব্যাসও আসলেন এবং পর্বতমুনি তিনিও সেই কাম্যবনে এসে মানে একবারে যেমন সব আমাদের সাধুরা 84 ক্রোশ পরিক্রমা যায় এবং ওনারাও সব একত্রিত হয়ে বলছেন আমিও যাব। আর সেই পাণ্ডবগণের কি যে আনন্দ হচ্ছে যা ভাষায় বর্ণনা করা যাবে না। একে অপরের দিকে তাকিয়ে মানে তারা আনন্দ অশ্রু বিসর্জন করছে যে আহা আজ আমরা নিজেদের ধন্য মনে করছি গো। এইভাবে তারা তীর্থযাত্রার জন্য বেরিয়ে পড়লেন। প্রথমে শারীরিক শুদ্ধি মানসিক শুদ্ধি দুয়েরই প্রয়োজন থাকে। তার ঋষিরা বলছেন যে শারীরিক মানসিক থেকে মনের যে মানে শুদ্ধতা সেটাই শ্রেষ্ঠ। তারপরে সেখানে সকলে মানে একত্রিত হয়ে কি করলেন, ঋষি ধৌম্য তিনি স্বস্তি বাচন করতে থাকলেন এবং সকলকে মানে স্বস্তি বাচন মঙ্গল সব ধ্বনি উচ্চারণ করতে থাকলেন। আর যেদিন তারা মানে সকলে মিলে এই তীর্থযাত্রায় বহির্গত হচ্ছিলেন সেদিন তাদের আনন্দ যে কি আনন্দ তা এখানে বিশদরূপে বর্ণনা করেছেন। সমস্ত পাণ্ডবগণ এবং দেবী দ্রৌপদী সমস্ত মুনি ঋষিদের মানে দণ্ডবত প্রণাম করলেন। এবারে অগ্রহায়ণ মাসের পূর্ণিমার পর পূর্ণ নক্ষত্রে পুরোহিত ধম্ম এবং বনবাসী ব্রাহ্মণদের ঋষিদের নিয়ে তারা তীর্থযাত্রায় বেরোলেন। তারা সকলেই একটি করে লাঠি নিলেন এবং এই পাণ্ডবগণ তারাও পুরাতন বস্ত্র মৃগচর্ম ধারণ করে একবারে তপস্বীর বেশে তারা নিজেদের মস্তকে জটা, শরীরে অভেদ্য কবজে ঢাকা এবং হাতে অস্ত্র, কোমরে তরোয়াল, কাঁধে বাণ ভর্তি তুনির নিয়ে তারা ইন্দ্রসেন আদি সকলে পেছনে পেছনে আসছেন। আর মধ্য দেশে সমস্ত ঋষি মুনি ঋষিবৃন্দ রয়েছেন, আর পূর্বে ঋষি ধম্ম, তারপর দেবর্ষি নারদ, ভগবান বেদব্যাস এবং আরও আরও যে সমস্ত মহাত্মাগণ ছিলেন, তারা পর্যায়ক্রমে শ্রেণীবদ্ধভাবে পরিক্রমা করা আরম্ভ করলেন। বৈশম্পায়ন বললেন জনমেজয়কে, যে হে জনমেজয়, বীর পাণ্ডবগণ তাদের সাথীদের সঙ্গে চতুর্দিকে বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে তারা নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। তারা সেই নৈমিষারণ্যে যে গোমতী নদী প্রবাহিতা, সেই পূর্ণা সলিল জলে তারা পূর্ণ জলে তারা অবগাহন করে শান্তি লাভ করলেন এবং সেখানে তারা তর্পণাদি করলেন এবং সেখানে বিভিন্ন মানে মুনি ঋষিদের তারা গাভী দান করলেন, বস্ত্র অলংকার দিয়ে তাদেরকে দান দক্ষিণায় পরিপূর্ণ করে দিলেন। আর সেখানে স্নান করে তারা নিজেদের মানে খুব সুস্থ বোধ মনে করছে, মনের যে গ্লানি তা প্রায় বিদূরিত হলো। এবারে সেখান থেকে তারা ধীরে ধীরে সেই যে যজ্ঞভূমি প্রয়াগ তীর্থ, সেই প্রয়াগ তীর্থে গিয়ে উপস্থিত হলেন। প্রয়াগে স্নান করলেন, ব্রাহ্মণদের বহু বহু কিছু ধন দান করলেন এবং তারপর তারা প্রজাপতি ব্রহ্মার বেদিতে গেলেন। এখানে বহু তপস্বীগণ বাস করতেন, সেখানে তপস্যা করলেন তারা কিছুদিন। তারপরে সেখানে বনের ফলমূল কন্দ দ্বারা তৃপ্ত হয়ে গয়াতে উপস্থিত হলেন। এবার গয়াতে গিয়ে গয়াশির নামক পর্বত এবং বেদবন নামক যে পরিবেষ্টিত অতি রমণীয় মহানদী নামে এক নদী আছে, সেখানে থাকলেন এবং সেখানে ঋষিগণ সেবিত পবিত্র শিখর সমন্বিত ধরণীধর নামক পর্বত বিদ্যমান, সে সমস্ত দর্শন করতে থাকলেন। আর সেই পর্বতের উপর ব্রহ্মসর নামক এক অতি পবিত্র তীর্থ আছে, সেখানে সনাতন ধর্মরাজ স্বয়ং বাস করেন। আর ভগবান আগস্ত্যও সেখানে সূর্যপুত্র যমরাজের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তা পিনাকধারী মহাদেবও সেই তীর্থে নিত্য নিবাস করে থাকেন, এমনই তার মহিমা যে মহাদেব স্বয়ং সেখানে থাকেন। এই দেশে হাজার হাজার তপস্বী ব্রাহ্মণ ধর্মপুত্র যুধিষ্ঠিরের সঙ্গে দলে দলে তারা সাক্ষাৎ করতে আসলো, ধর্মরাজ যুধিষ্ঠিরের নাম শ্রবণ করে তারা আগ্রহান্বিত হয়ে এসে দর্শন করছেন। তারা বেদজ্ঞ বিধি অনুযায়ী চাতুর্মাস্য ব্রত সেখানেই করলেন। এই পাণ্ডবগণ এবং সঙ্গে যে সমস্ত তেজস্বী মহাত্মা বৃন্দেরা ছিলেন তারা সকলেই চাতুর্মাস্য ব্রত সেখানেই করলেন, আর নিত্য প্রতি সেখানে শাস্ত্র চর্চা মানে হরিকথা হতো। সেই সময় সমট নামে এক বিদ্বান, তিনি সংযমী এবং ব্রহ্মচারী ছিলেন, তিনি হচ্ছেন সেখানকার ধর্মবক্তা, তিনি ব্যাস গদিতে আসীন হলেন। তিনি অমূর্ত রায়ার পুত্র রাজর্ষি গয়ের চরিত্র শোনালেন এবং তিনি আরো বললেন, মহারাজ গয় এই স্থানে অনেক পুণ্য কর্ম করেছেন, আর তার যজ্ঞে প্রকাণ্ড এবং দক্ষিণার যে ব্যবস্থা ছিল তা পর্যাপ্ত পরিমাণে, মানে এত পরিমাণে তিনি মানে ভোজন সামগ্রী তৈরি করেছিলেন, তার উপমা দিচ্ছেন যে অন্নের যেন তিনি একটি পর্বত তৈরি করে রেখেছিলেন, আর ঘৃতের যেন একটা নালা, আর দধি মানে দইয়ের নদী আর তৈরি হয়ে গেছিল, আর উত্তম ব্যঞ্জনের সারি লেগেছিল যা রন্ধনকারীদের প্রতিদিন তিনি মুক্ত হস্তে দান করতেন, তাদের সেই সমস্ত রন্ধনের জন্য দক্ষিণা প্রদান করতেন। যেমন বালিকণা, আকাশের তারা এবং বর্ষার বাড়ি কেউ কখনো গণনা করতে পারে না, তেমনি গয়ের যজ্ঞে প্রদত্ত শুধু ব্রাহ্মণদের যে দান দক্ষিণা করেছেন, যে দক্ষিণা, যে নগদ যে মানে টাকা, তার যে কত সংখ্যা তা কেউ কখনো গণনা করে বলতে পারবেন না। পৃথিবীর ধূলিকণা, তারামণ্ডল এবং বর্ষার বাড়িকণা কেউ গণন করতেও সামর্থ্য হলেও হতে পারেন, কিন্তু তিনি এমন পরিমাণে দক্ষিণা দিয়েছেন যা গণন করা সম্ভব নয়। তাই হে কুরুনন্দন যুধিষ্ঠির, এই সরোবরের সন্নিকটেই রাজর্ষি গয়ের যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল, এটি মহান তীর্থ। এইভাবে গয় শির ক্ষেত্রে চাতুর্মাস্য ব্রত করে তারা ব্রাহ্মণদের বহু দক্ষিণা দিয়ে কুন্তী নন্দন যুধিষ্ঠির অগস্ত্য আশ্রমে এলেন। অগস্ত্য মুনির আশ্রমে যখন আসলেন, এবারে একবার ভগবান অগস্ত্য তিনি কি দেখছেন, তার পিতৃপুরুষগণ সেই গর্তের দিকে মাথা দিয়ে পাটা উপরের দিকে করে রয়েছে, যে আমরা পূর্বে যেমন শ্রবণ করেছিলাম ঠিক সেই প্রকারই তারা কি করছে, ঝুলে আছে। তা সে সময় অগস্ত্য ঋষি তাদের পিতৃপুরুষদের মাথা নিচু করে দেখে ঝুলে আছে, তাই জিজ্ঞাসা করছেন, আপনারা এইভাবে মাথা নিচু করে কেন আছেন? তা বলছেন যে হে বেদবাদী মুনিরা, উত্তর দিলেন কি বললেন, যে আমরা তোমার পিতৃপুরুষ, পুত্র হওয়ার আশায় আমরা এইভাবে ঝুলে আছি। পুত্র অগস্ত্য, যদি তোমার পুত্র হয় তাহলে এই নরক থেকে আমরা মুক্তি পাব, আর তা না হলে আমরা আমাদের সদ্গতি হবে না, আর তোমারও সদ্গতি হবে না। তাই অগস্ত্য অত্যন্ত তেজস্বী এবং সত্যনিষ্ঠ ছিলেন, আজন্ম ব্রহ্মচর্য পালন করছিলেন। তিনি পিতৃপুরুষদের বললেন, হে পিতৃগণ, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আপনাদের ইচ্ছা পূর্ণ করব। তো এবারে অগস্ত্য ঋষি তিনি সেই পূর্বপুরুষদের উদ্ধারের জন্য তিনি বিবাহ করার সংকল্প নিলেন। এবারে তিনি তো বৃদ্ধ, কোথায় কাকে বিবাহ করবেন, এই ভেবে তিনি চিন্তা করলেন যে কি করা যায়, বংশধারা যাতে উচ্ছেদ না হয় সেজন্য আমার বিবাহ করা একান্ত প্রয়োজন। কিন্তু কোনো নারী তার অনুরূপ বলে মনে হলো না, হচ্ছিল না। তিনি তখন বিদর্ভ দেশে রাজার কাছে গিয়ে বললেন, রাজন, পুত্র উৎপাদনের জন্য আমি বিবাহ করতে ইচ্ছুক, তা আপনি আপনার কন্যা লোপমুদ্রাকে আমি পেতে চাই, আমি তাকে বিবাহ করতে চাই, তা আপনি সেই লোপমুদ্রাকে আমাকে দিয়ে দেন। এবারে রাজা তখন চিন্তাযুক্ত হলো যে এই বুড়োর সঙ্গে বড় বড় দাড়ি কি করে বিবাহ দিব, এ তো সম্ভব নয়। তিনি দুঃখিত অন্তকরণে কিছু বলতেও পারলেন না, যদি বলেন না দেব না তাহলে অভিশাপ দিয়ে পুড়িয়ে ফেলবে, মানে ভস্ম হয়ে যাবে, আর যদি বলি দেব তা অত সুন্দর কোন কন্যাকে আমি কি করে দেব। তিনি মহারানীর কাছে এসে এই বিষয়ে আলোচনা করছেন আর বলছেন কি করা যাবে, সে তো মহান তপস্বী, মহা তেজস্বী, আমি যদি বলি না আমার কন্যাকে আমি আপনাকে সমর্পণ করব না তাহলে সে আমাকে ভস্ম করে দেবে, এখন কি করি। তখন তার কন্যা লোপমুদ্রা দূর থেকে তা শুনছিল, শুনে এসে বলছে, না না, তিনি যখন আমাকে বিবাহ করতে চেয়েছেন তাহলে আমি তাকেই বিবাহ করব। রাজাকে বললেন যে হে পিত, আমি তা সেই তাকেই বিবাহ করে, মানে অগস্ত্য ঋষিকে বিবাহ করেই আমি সুখী থাকব। রাজা তার কন্যার ইচ্ছানুযায়ী সেই অগস্ত্য এবং লোপামুদ্রার বিবাহ অনেক মানে আনুষ্ঠানিকভাবে বিবাহ কার্য সুসম্পন্ন করলেন। তারপরে সেই লোপমুদ্রাকে দেখলেন যে অনেক সুন্দর, মানে সমস্ত বস্ত্র অলঙ্কার পরিহিতা। সে সময় অগস্ত্য ঋষি বলছেন যে দেবী, তুমি এই সমস্ত বস্ত্র অলঙ্কার ছেড়ে দাও, তুমিও আমার মতো হও। তখন লোপমুদ্রা বললেন, ঠিক আছে, আপনার আদেশ আমি পালন করছি। তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে অলঙ্কার খুলে চির ছেড়ে তিনি বৃক্ষ ছাল ও মৃগ চর্ম ধারণ করে পতির সঙ্গে গমন করলেন। এবারে তারা তপস্যা করা আরম্ভ করলেন, বহুকাল তপস্যা করলেন। তপস্যা করাতে তাদের সেই যে রাজকুমারীর লোপমুদ্রার সমস্ত কেশকলাপ জটায় পরিপূর্ণিত হয়েছিল এবং তার সেই তপস্যার প্রভাবে সমস্ত শরীর যেন তার ঔজ্জ্বল্যতা অত্যাধিক বেড়ে গিয়েছিল। তার সেই ঋতুকাল সমাপ্ত হলে সেই তিন দিন পরে যে স্নান হয়, স্নান ক্রিয়া করে তিনি যখন ফিরছেন তার সেই সেবা, পবিত্রতা, সংযম, কান্তি এবং রূপমাধুরী তাকে আকর্ষিত করল অগস্ত্য ঋষিকে। তিনি বললেন যে আমি এখন তোমার সঙ্গে সমাগম করতে ইচ্ছুক। তখন লোপমুদ্রা লজ্জিত হয়ে বললেন যে হে স্বামীন, এ তো আপনার অধিকার, আপনি পুত্র উৎপাদনের জন্য আমার সঙ্গে সমাগম করতে পারেন, কিন্তু আমি যে বেশ ধারণ করে আছি এ তো তপস্বিনীর বেশ, যারা তপস্যা করে তাদের বেশ, অতএব এই বেশে আমি আপনার সঙ্গে মানে সঙ্গম করাটা উচিত মনে করি না। তা আপনি আমাকে মানে আমি পূর্বে যেমন আমার পিতৃগৃহে সেই সুন্দর সাজ সেজে থাকতাম, সেই অলংকার পরে থাকতাম, সুন্দর শাড়ি পরতাম, তুমি সেগুলো আমাকে ব্যবস্থা করে দাও। তখন অগস্ত্যমুনি বলছেন যে দেখো, তোমার পিতার যে বৈভব, তোমার পিতার যে সম্পত্তি, তা তো আমার কাছেও নেই আর তোমার কাছেও নেই, তা আমি এখন পাবো কোথায় সেগুলো? সেগুলো আমি এখন কোথায় পাবো প্রিয়ে? তা বলছেন, আপনি ইচ্ছা করলে শশাগড়া পৃথিবীতে যে সম্পদ নেই তা আপনি অনায়াসে প্রাপ্ত হতে পারেন, আমি জানি। তা বলছেন, দেখো, যারা শুদ্ধ সাধু তারা কখনো নিজের শক্তিকে, মানে এই তপস্যা রূপ যে শক্তি, সেই শক্তিকে নষ্ট করে তারা কখনো নিজের ইচ্ছা পূর্তি করে না। তা হে দেবী, তুমি আমাকে আমার তপস্যা নষ্ট হবে এমন কোনো কার্য তুমি আমাকে করিও না। তো বলছেন, ঠিক আছে, তাহলে আমি মানে এটাই চাই যে আপনার তপস্যার শক্তিও বিনষ্ট হবে না, অথচ আমি সেই সমস্ত অলংকার সামগ্রী যাতে পাই আপনি সেই চেষ্টা করুন। বলছেন, ঠিক আছে হে সুভদ্রে, তুমি যখন মনে মনে সেই সংকল্পই করেছো ঐশ্বর্যের জন্য, তাহলে আমি নগরের দিকে চললাম। এবারে তিনি নগরের দিকে চললেন। নগরে গিয়ে সেখানে মহারাজ শ্রুতরবার কাছে গেলেন। মহারাজ শ্রুতরবা যখন শ্রবণ করলেন যে ঋষি অগস্ত্য তার রাজধানীতে আসছেন, তিনি তার সীমানায় মানে সৈন্য সামন্ত পাঠিয়ে তাকে সৎকার করে নিয়ে আসলেন। এনে বললেন, মানে পূজন আদি হওয়ার পরে রাজা শ্রুতরবা জিজ্ঞাসা করছেন যে মহাত্মন, আপনার আগমনের কারণ জানতে পারি? তো বলছেন, দেখো, আমার কিছু অর্থের প্রয়োজন, তুমি লোককে না ঠকিয়ে তোমার যে সৎ উপার্জিত যে অর্থ আছে তার থেকে আমি কিছু অর্থ নিতে চাই। বলছেন, ঠিক আছে বস। এবারে আয় ব্যয়ের যে হিসাব কিতাবের খাতা হয় রাজাদের, সেটা এনে তার সামনে দিয়ে বলছেন যে হে মহাত্মন, আপনি এর থেকে যা নিতে চান আপনি নিতে পারেন, কোনো আপত্তি নেই। তা ঋষি অগস্ত্য দেখলেন যে তাদের হিসাব কিতাব বরাবর, মানে যা ইনকাম, মানে যা আয় হয় তা খরচেও পরিপূর্ণ। তাই তিনি চিন্তা করলেন, না না, আমি যদি তাদের থেকে অর্থ নিই তাহলে তাদের কষ্ট হবে। তিনি বললেন, না, আমি এখান থেকে কিছু নিব না। তখন এই শ্রুতরবাকেও সঙ্গে নিলেন। নিয়ে আরেকজন রাজা ছিলেন, তিনি হচ্ছেন ব্রহ্মস্বর। এই ব্রহ্মস্বর রাজার কাছে গেলেন, তিনিও খবর পেয়ে আপ্যায়ন করলেন। পূজন আদি করার পরে বলছেন রাজন, বলছেন হে ঋষে, আপনার আশার অভিপ্রায়? বলছেন, দেখো, আমি তোমার সৎ অর্থে, সৎভাবে উপার্জিত যে অর্থ তার থেকে কিছু অর্থ আমি নিতে চাই। এবার তারও হিসাব কিতাব যখন দেখালেন, তাতেও হিসাব কিতাব বরাবর। তখন তিনি চিন্তা করছেন, যদি আমি এর থেকে নিই তাহলে তো এদের অসুবিধা হবে। তখন ওই রাজাকেও সঙ্গে নিলেন, মানে বৃন্দেশ্বরকেও, দিয়ে তিনজন একত্রিত হয়ে তিনি ত্রসদস্যু নামক এক রাজা ছিলেন তার কাছে গেলেন। এবার ত্রসদস্যু রাজার কাছে গেলে তিনি তাকে আদর আপ্যায়ন সৎকার করে তার হিসাব নিকাশ সব দেখালেন। ঋষি অগস্ত্য চিন্তা করছে, না, এর থেকেও তো অর্থ নেওয়া যাবে না, এও ধনাঢ্য রাজা নয়। তখন এক অসুরেশ্বর, মানে এক অসুর, তার নাম হচ্ছে ইলবল, তা সে মহাধনী, তার কাছে গেলেন। এবার ইলবল যখন জানতে পারলেন সেই তিন রাজা আর ঋষি আসছেন, তাদের পূজন আদির ব্যবস্থা তো পূর্বের থেকেই করলেন, সমস্ত সৈন্য সামন্ত আদরের সঙ্গে পৃথক রথে আরোহণ করিয়ে ঋষিকে আনয়ন করলেন। অর্ঘ্যপাদ্যাদি দিয়ে পদধৌতাদি সমস্ত কিছু হওয়ার পরে হাত জোড় করে এই ইলবল সে বলছে যে হে ঋষে, বলুন, আমি আপনার কী সেবা করতে পারি? বলছেন, দেখো, আমার কিছু অর্থের প্রয়োজন আছে, তা তোমার সৎভাবে উপার্জিত অর্থ আমি কিছু চাই। আর আমার সঙ্গে যে রাজত্রয়, মানে রাজাত্রয় আছে, তিনজন রাজা, তারাও খুব ধনী নয়, তাদেরও কিছু অর্থের প্রয়োজন, তা যদি তুমি আমাদের দাও। তো বলছেন, আমি দিতে পারি, কিন্তু আমি আপনাদের দেব বলেই সংকল্প করেছি, কিন্তু আমি দেব তখনই যখন আপনি বলতে পারবেন যে আমি কি কি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বলছেন, ও, ঠিক আছে। তা অবস্থ বলছেন, হে অসুররাজ, তুমি প্রত্যেক রাজাকে 10,000 করে গরু, মানে গাভী, আর 10,000 করে মানে স্বর্ণ মুদ্রা দেওয়ার ইচ্ছা করেছ, আর আমাকে তুমি তার দ্বিগুণ দিতে চাও, মানে ডবল, আর সেই সঙ্গে তুমি আমাকে একটি স্বর্ণের রথ দিতে চাও আর দুটি বেগবান ঘোড়া তুমি আমাকে দিতে ইচ্ছা করছো। এবারে সেই অসুররাজ ইলবল চিন্তা করছে, এ তো আমার মনের কথা ইনি বলেই ফেললেন, বাস্তবিক প্রভাবশালী সাধু। তিনি সঙ্গে সঙ্গে তাদের দিলেন, আর তিনি রিবাব ও সুরাব নামক দুটি অস্ত্র জুড়ে সেই রথটি দান করলেন, আর তার সঙ্গে সৈন্য সামন্তগণ গিয়ে ঋষিকে প্রদান করলেন। এবারে ঋষি তাদের বিদায় দিলেন। এবারে সেই সমস্ত বস্ত্র অলঙ্কার আদি পেয়ে তার মানে সহধর্মিনী অত্যাধিক খুশি হলেন, বললেন যে ঠিক আছে আমি সন্তুষ্ট হয়েছি। এবারে যথাসময় তার যখন ঋতুকাল আসলো মানে গর্ভধারণের সময়, সে সময় তিনি বলছেন যে হে প্রিয়ে বলো, তুমি আমার থেকে 1000 পুত্র চাও না 1000 পুত্রের সমতুল্য না 10000 পুত্র চাও, আর তা না হয় তুমি 10000 পুত্রের যে শক্তি তা 1000 পুত্রদের মধ্যে পেয়ে যাবে, আর 1000 পুত্রদের মধ্যে যে শক্তি তুমি শত পুত্রের মধ্যে পেয়ে যাবে, আর তা না হয় তুমি 10000 পুত্রের যে শক্তি তা তুমি একটি সন্তানের মধ্যে প্রাপ্ত হতে পারো, তো বলো তুমি কি চাও। বলছেন না, তিনি নীতিশাস্ত্র অবলম্বন করে লোপমুদ্রা বললেন যে দেখুন, এই আকাশে মানে অগণিত তারা আছে, সেই তারার মধ্যে চন্দ্রই প্রকাশমান, অতএব মানে শত শত পুত্রের থেকে একটি গুণবান পুত্রই শ্রেষ্ঠ বলে আমি মনে করি, তাই আপনি সেই 10000 পুত্রের যে একত্রিত হলে যে শক্তি সেই শক্তি সম্পন্ন আমাকে একটি পুত্র আপনি প্রদান করুন। যথাসময় পূর্ণ লগ্নে নক্ষত্র আদি দেখে ঋষি তার সহধর্মিনী লোপামুদ্রার সঙ্গে সহবাস করলেন, তিনি গর্ভবতী হলেন। এবারে ঋষি চলে গেলেন তপস্যা করতে গিয়ে দেখা গেল 7 বছর হয়ে গেল, তথাপি তার কোনো গর্ভে মানে সন্তান প্রসব হয়নি। 7 বছর পরে লোপমুদ্রার গর্ভ হতে এক অত্যন্ত বুদ্ধিমান তেজস্বী পুত্রের জন্ম হলো, যার নাম হলো দৃঢ়সু। তিনি পরম তপস্বী এবং পরম বেদজ্ঞ, উপনিষদ আদি সমস্ত কণ্ঠস্থ করেছিলেন। এবং তার জন্ম হলে ঋষি অগস্ত্যের পিতৃপুরুষ তারা অভীষ্ট লোক প্রাপ্ত, তাদের যে অধোগতি হচ্ছিল তার থেকে তারা মানে উদ্ধার পেলেন, এবং এই স্থানের নামই হচ্ছে অগস্ত্য আশ্রম, এটি প্রসিদ্ধ। হে রাজন, এই আশ্রম বহু রমণীয় গুণসম্পন্ন, দেখুন এদিক থেকে যে গঙ্গা প্রবাহিত হচ্ছে, বড় বড় দেবতা গন্ধর্বগণ এখানে এসে পূজন করে থাকেন। এই ভৃগুতীর্থ ত্রিলোকে প্রসিদ্ধ, ভগবান রাম ভৃগুনন্দন পরশুরামের তেজ যখন হরণ করেছিলেন তখন এই তীর্থে স্নান করেছিলেন, মানে ভৃগুতীর্থ। এই ভৃগুতীর্থে স্নান করলে যে তোমার দুর্যোধন যে সমস্ত শক্তি নাশ করেছে, তার তেজ হরণ করেছে তোমার, তা তুমি পুনরায় প্রাপ্ত হবে। এবারে ঋষির কথা শ্রবণ করে, লোমশ মুনির কথা শ্রবণ করে তিনি সেই তীর্থে যখন স্নান করলেন, সকলে দ্রৌপদীকে নিয়ে তারা পূর্বের ন্যায় মানে মনের শক্তি ফিরে পেলেন, তাদের শরীরের যে ঔজ্জ্বল্যতা মানে তেজ তা সাক্ষাতে একবারে দেখা যাচ্ছে যে প্রায় অনেক বর্ধিত হয়েছে। এইভাবে তারা নিজেদের তেজ ফিরে পেলেন। এবারে লোমশ মুনি বললেন যে মহারাজ এখন আপনার কেমন লাগছে? বলছেন না, আমি তো পূর্বের ন্যায় নিজেকে শক্তি সম্পন্ন মনে করছি। বলছেন ঠিক আছে। অপরদিকে জনমেজয় মহারাজ বৈশম্পায়ন ঋষিকে প্রশ্ন করে বসলেন যে ওই যে ভৃগুতীর্থ ওখানে কি এমন মহিমা আছে? বলছেন না, মহিমা আছে। বলছেন ওই ভৃগুতীর্থে মানে ভৃগু মহারাজ, মহর্ষি ভৃগু, তিনি এমন তপস্যা করেছিলেন যে ওটা একটা তীর্থ নাম হয়ে যায়, ওই জলের হ্রদ যা গঙ্গারই একটি ধারা, তা সেখানে তিনি ভয়ঙ্কর উৎকট তপস্যা করে মানে প্রভুকে সন্তুষ্ট করেছিলেন। তা দেখো একবার কি হলো, ভগবান ত্রেতাযুগে যখন রামচন্দ্র রূপে আসলেন, তিনি সাক্ষাৎ নারায়ণের অংশ থেকেই আবির্ভূত হয়েছিলেন, তিনি বাল্যকাল থেকেই মহাপরাক্রমশালী। সে সময় ভগবান পরশুরামের বিশাল প্রভাব, তিনি সমস্ত ক্ষত্রিয়বণকে নিধন করেছিলেন 21 বার। তা তিনি একবার ভগবান রামের পরাক্রম শুনে পরীক্ষা করার জন্য অযোধ্যা নগরীতে প্রবেশ করলেন। তা রামের নেতৃত্বে কি হলো, তাকে আনয়ন করা হলো এবং তিনি যখন রামকে দর্শন করলেন তখন বলছেন, দেখো রাজকুমার, আমার এই ধনুক কালের ন্যায় করালো, এই ধনুষ দিয়েই আমি পৃথিবীতে সমস্ত ক্ষত্রিয়দের